আল্লাহ এক বার্তা অধ্যায় ১৩ রহমত ও বিচার। এমন কি কাজ আছে যা মানুষ করতে পারে কিন্তু আল্লাহ পারে না? আল্লাহর কিতাব এই ধাঁধার উত্তর দেয়। আল্লাহ তো মানুষ নন যে মিথ্যা বলবেন, মানুষ থেকে তার জন্ম নয় যে মন বদলাবেন, তিনি যা বলেন করেনও তা, তার ওয়াদা তিনি সর্বদা পূর্ণ করেন। সুমারি ২৩:১৯। মানুষ প্রত্যেক দিনই মিথ্যা বলে, মন পরিবর্তন করে এবং ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ এই কাজ করতে পারেন না। অসীম ক্ষমতার ও নিখুঁত আল্লাহ তিনি তার নিজের চরিত্রের বিরুদ্ধে কাজ করেন না, তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না। দ্বিতীয় তিমোথিও ২:১৩। কিছু সময় আগে এই ইমেলটি আমি পেলাম। আপনি বলেছেন আল্লাহ ইচ্ছামতো ক্ষমা করতে পারেন না। আপনি বলেছেন যে আল্লাহর হাত তার নিজের নিয়মকানুনে বাঁধা। আপনি লিখেছেন আল্লাহ শুধুমাত্র তার নিজেকে অস্বীকার করা ও নিজের নিয়ম ভাঙা ছাড়া আর সবকিছুই করতে পারেন। কেন আমাদের রহমতের সৃষ্টিকর্তা নিজেকে তার দাসকে ক্ষমা করা থেকে বিরত থাকেন যারা তার কাছে ক্ষমা চায়? কেন তিনি তার রহমতের সামনে এমন একটি বাধাকে স্থাপন করেন? আপনি কি বুঝতে পারেন না যে এর কোনো অর্থ নেই? এমনকি যদি তিনি এমন আইন তৈরি করে থাকেন, তিনি তো সাথে সাথে তা ভেঙেও ফেলতে পারেন, কারণ তিনি তো সর্বশক্তিমান। এটি কি তর্ক করা ঠিক যে আল্লাহ যিনি অসীম ক্ষমতার অধিকারী, তিনি যে কোনোভাবে তা সীমিত করে রেখেছেন? তিনি যদি চাইতেন আমাদের সবাইকে দোজখের আগুনে নিক্ষেপ করতে পারতেন, কিন্তু তিনি রহমতের মাবুদ এবং তিনি সবসময় তার দাসদেরকে ক্ষমার জন্য খোঁজেন যেন তারা বিচারের দিনে জয়ী হতে পারে। সেই দিন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের উপর রহমত করুন, যখন আমাদের সবাইকে একসাথে জড়ো করা হবে এবং প্রত্যেককে বিচার করা হবে। আগের অধ্যায়ে আমরা যা বিবেচনা বা আলোচনা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আমরা কি এই লোকটির কারণ দর্শানোর মধ্যে কোনো সমস্যা দেখতে পাই? আমাদের আল্লাহ কি নিজের তৈরি করা আইন অমান্য করতে পারেন এবং তার নিজের পবিত্র চরিত্রের বিরুদ্ধে যেতে পারেন? কোর্ট রুমের এই দৃশ্যের বিষয়টি কল্পনা করুন। বিচারক তার আসনে বসে আছেন, একজন ব্যাংক ডাকাত এবং ঠান্ডা মাথার খুনি তার সামনে দাঁড়িয়ে আছে। কোর্টের মধ্যে অনেক সাক্ষী রয়েছে, ডাকাতি হওয়া সেই ব্যাংকের কর্মকর্তাদের সাথে যিনি খুন হয়েছেন তার স্ত্রী ও পরিবার উপস্থিত আছেন, সংবাদকর্মীরাও খবরটি ধারণ করার জন্য প্রস্তুত রয়েছেন। এই খুনিটি কি শাস্তি পাবে? মৃত্যুজনক শাস্তি, যাবজ্জীবন জেল? কোর্টরুমের সবাইকে উঠে দাঁড়াতে বলা হল। দোষী ব্যক্তির দিকে সরাসরি তাকিয়ে বিচারক বললেন, আমি খেয়াল করেছি যে তুমি ভিক্ষা দেওয়ার বিষয়ে বিশ্বস্ত ছিলে এবং প্রতিনিয়ত তুমি মোনাজাত করছ। তুমি যেভাবে মোনাজাতের সময় আঙ্গুল দিয়ে তোমার জপমালা করছ তা অসাধারণ, এবং আমি শুনেছি যে তুমি একজন খুবই অতিথিপরায়ণ মানুষ। সব সময় তুমি অন্যের সাথে তোমার খাবার ভাগ করে খেতে প্রস্তুত আছ। এটি একটি জোরালো আবেদন, কিন্তু তোমার ভালো কাজ তোমার মন্দ কাজকে ঢেকে দিয়েছে। আমি তোমাকে রহমত করলাম, তুমি নির্দোষ এবং তুমি যেতে পারো। বিচারক হাতুড়ির বাড়ি দিলেন। হতাশার দীর্ঘশ্বাস এবং রুদ্ধ কান্নায় রুমটি ভরে গেল। কোর্টরুমের এই ধরনের দৃশ্যের কথা কখনো শোনা যায় নাই। বিচারকের দাড়িপাল্লা হয়তো দোষের প্রমাণ দেখানোর দৃষ্টান্ত হিসাব ব্যবহৃত হতে পারে, কিন্তু যখন কোনো ব্যক্তিকে দোষী বলে পাওয়া যায় একটি উপযুক্ত শাস্তি অবশ্যই দেওয়া হয়ে থাকে। দোষী ব্যক্তি ভালো কাজ করুক বা না করুক তা এর সাথে সম্পর্কযুক্ত থাকে না। আমরা সবাই বিষয়টি জানি, খারাপ কাজকে ভালো কাজ দিয়ে ঢেকে দেওয়ার নিয়ম যদি মানুষের এই পার্থিব আদালতেই কখনো ব্যবহার করা না হয়, তাহলে চিন্তা করে দেখুন যে এই নিয়মটি আল্লাহর বেহেস্তি আদালতে ব্যবহার করাটা কতই না অন্যায্য নিয়ম হবে। আল্লাহ কল্পনার গল্পের বিচারকের মতো নয়। আল্লাহর একটি অন্যতম উপাধি হচ্ছে ন্যায় বিচারক। দ্বিতীয় তিমোথিও ৪:৮। ৪,০০০ বছর আগে নবী ইব্রাহিম জিজ্ঞাসা করেছিলেন, সমস্ত দুনিয়ার যিনি বিচারকর্তা তিনি কি ন্যায় বিচার না করে পারেন? পয়দায়েশ ১৮:২৫। আল্লাহ কখনোই রহমত দেখানোর জন্য ন্যায় বিচারকে সরিয়ে রাখেন নাই, তা করলে তার ধার্মিকতার সিংহাসনের ভিত্তি আর টিকে থাকবে না এবং তার পবিত্র নামের যে সুনাম তা নষ্ট হয়ে যাবে। সততা ও ন্যায় বিচারের উপর তোমার সিংহাসন দাঁড়িয়ে আছে, মহব্বত ও বিশ্বস্ততা তোমার আগে আগে চলে। যবুর শরীফ 89:14। আমাদের ইমেইল সংবাদদাতার পরামর্শ অনুসারে যদি আল্লাহ তার সর্বময় ক্ষমতা তার নিজের তৈরি আইন ভঙ্গ করার জন্য ব্যবহার করেন, তাহলে এটা প্রমাণ করে যে দুনিয়ার যিনি বিচারকর্তা, যে গুনাহগারদের তিনি বিচার করেছেন তাদের থেকেও কম ধার্মিক। এটা কত অদ্ভুত যে আমরা মানুষদের বিচার সম্পর্কে একটি গভীর অন্তর্নিহিত জ্ঞান থাকা উচিত, যেটাকে মেনে নেই তবুও স্পষ্ট সত্যকে প্রতিরোধ করি যে আমাদের সৃষ্টিকর্তার বিচার সম্পর্কে একই রকম জ্ঞান আছে। আমাদের হৃদয় থেকে এটা আমরা জানি যে সেই বিচারের কোনো মূল্যই নেই যা মন্দতাকে শাস্তি দিতে ব্যর্থ হয়। নবী ইয়ারমিয়া লিখেছেন, প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়, তোমার বিশ্বস্ততা মহৎ। আমার মন বলে মাবুদেই আমার অধিকার, আমি তারই উপর আশা রাখব। মাতম 3:23-24। লক্ষ্য করুন, নবী বলেন নাই যে তোমার অনুমান যোগ্যতা খুবই মহৎ অথবা তোমার অস্থিরতা খুবই চমৎকার। এই ধরনের দেবতা বা আল্লাহর কাছ থেকে কোনো ধরনের প্রত্যাশা কি পেতে পারি? আল্লাহ তার বিশ্বস্ততায় মহান। যে সমস্ত মানুষ অভ্যাসগতভাবে বলেন যে আল্লাহ রহমতকারী এবং সহানুভূতিশীল, তারা কখনো কখনো ভুলে যান যে তিনি এমন একজন আল্লাহ যিনি বিশ্বস্ত এবং ন্যায় বিচারক। প্রথম ইউহন্না 1:9। একপাক্ষিক দৃষ্টিভঙ্গি আল্লাহ সম্পর্কে বিকৃত দৃষ্টিভঙ্গির দিকে পরিচালিত করে। একটি পাখির ওড়ার জন্য কোন পাখাটি বেশি গুরুত্বপূর্ণ, বাম পাখা নাকি ডান পাখা? অবশ্যই পাখির ওড়ার জন্য দুটি পাখাই গুরুত্বপূর্ণ। যারা মনে করে যে পাখির ওড়ার জন্য একটি পাখাই যথেষ্ট, তারা পাখির যে বৈশিষ্ট্য এবং মাধ্যাকর্ষণ শক্তির যে নিয়ম ও বাতাসের যে গতি তার প্রকৃতিকে অবহেলা করে। ঠিক একইভাবে যারা মনে করে যে আল্লাহ ন্যায় বিচার না করে রহমত দেখাতে পারেন, তারা আল্লাহর যে প্রকৃত বা চরিত্র এবং গুনাহের ও মৃত্যুর যে নিয়ম তাকে অবহেলা করছে। আল্লাহর রহমত এবং ন্যায় বিচার সবসময় একটি পরিপূর্ণ সামঞ্জস্য। বাদশা দাউদ লিখেছেন, আমি তোমার অটল মহব্বত ও ন্যায় বিচারের কাওয়ালি গাইব, হে মাবুদ আমি তোমার উদ্দেশ্যে প্রশংসার কাওয়ালি গাইব। যবুর শরীফ 101। দাউদ, যিনি কিছু জঘন্য গুনাহ করেছিলেন, তিনি জানতেন যে তিনি আল্লাহর রহমত পাওয়ার যোগ্য নন। সংজ্ঞানুসারে রহমত হচ্ছে আমি যা পাওয়ার যোগ্য নই তা পাওয়া, ন্যায় বিচার হচ্ছে আমাদের পাওনা শাস্তি পাওয়া, রহমত হচ্ছে যে শাস্তি পাওয়ার কথা তা না পাওয়া। যে কারণে দাউদ আল্লাহর প্রশংসা কাওয়ালি করতে পেরেছিলেন তা হল তিনি জানতেন যে মাবুদ রহমত দেখানোর জন্য একটি উপায় চিন্তা করে রেখেছেন, যেন তিনি অযোগ্য গুনাহগারদেরকে ন্যায় বিচার থেকে না সরিয়ে রহমত করতে পারেন। এই কারণেই দাউদ রহমত ও ন্যায় বিচারের গান করেছিলেন। গুনাহের ক্ষমা করা আমাদের আল্লাহ পাকের জন্য সহজ বিষয় নয়। তিনি কখনোই কোনো গুনাহগারকে ন্যায় বিচার না করে তার পাওয়া শাস্তি না দিয়ে ক্ষমা করে দেন না। মানুষ হিসাবে যদি কেউ আমাদের বিরুদ্ধে কোনো ভুল করে, আমরা হয়তো তাকে বলি যে ঠিক আছে ভুলে যাও, এটা বড় কোনো বিষয় না। আমরা খুবই উদারতার সাথে একজন লোককে ক্ষমা করে দিতে পারি, কিন্তু অসীম পবিত্রতার আল্লাহ এভাবে বিচার করেন না। আল্লাহর রহমত কখনোই আল্লাহর ন্যায় বিচারকে অবহেলা করে না। তিনি কখনোই বলেন নাই যে আমি তোমাকে মহব্বত করি তাই আমি তোমার গুনাহের বিচার করব না। আবার তিনি এটাও বলেন নাই যে যেহেতু তুমি গুনাহ করেছ তাই আমি তোমাকে মহব্বত করি না। আল্লাহ গুনাহগারদের মহব্বত করেন, কিন্তু তিনি তাদের গুনাহকে পছন্দ করেন না এবং গুনাহের শাস্তি দেন। যদি আল্লাহ এই রকম হন, তাহলে কিভাবে তিনি গুনাহগারদের শাস্তি না দিয়ে রহমত করবেন? আদম ও হাওয়ার পরিস্থিতি পুনরায় চিন্তা করুন। যেহেতু আল্লাহ মহব্বতের এবং দয়ালু, তাই তিনি চাইলেন না যেন আদম ও হাওয়া তার কাছ থেকে আলাদা হয়ে পড়ে। তিনি চাইলেন যেন তারা তার সাথে চিরকাল বাস করতে পারে এবং অনন্তকালীন আগুনে যেন তাদের জীবন শেষ না হয়ে যায়। কেউ যে ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহর ইচ্ছা নয়। দ্বিতীয় পিতর 3:9। যাই হোক, যেহেতু আল্লাহ পাক ন্যায় বিচারক, তিনি আদম ও হাওয়ার গুনাহকে অবহেলা করতে পারেন না। তাকে এর শাস্তি দিতেই হবে। তুমি এত খাঁটি যে তুমি মন্দের দিকে তাকাতে পারো না এবং অন্যায় সহ্য করতে পারো না। হাবাকুক 1:13। তাহলে খোদা কি করবেন? এমনকি কোন উপায় আছে যাতে গুনাহগারদের শাস্তি না দিয়ে গুনাহের শাস্তি দেওয়া যায়? কিভাবে গুনাহের অপবিত্রতা দূর করা যায় এবং পূর্ণ পবিত্রতা উদ্ধার করা যায়? নবী আয়ুবের প্রশ্নের কি কোনো সন্তোষজনক উত্তর আছে? আল্লাহর চোখে কেমন করে মানুষ নির্দোষ হতে পারে? আয়ুব 9:2। আল্লাহকে ধন্যবাদ যে উত্তর আছে। কিতাবে প্রকাশ করে যে আদম ও হাওয়া এবং আপনার আমার মতো গুনাহগারদের দোষ কিভাবে ন্যায় বিচারের মাধ্যমে বিচার এবং সমর্থন উভয় করা হয়েছে। রোমিও 3:26। আপনি কি জানেন যে ন্যায় বিচারের পক্ষ থেকে আপনাকে রহমত করার জন্য তিনি কি করেছেন? সামনের দিকে এর উত্তর আছে। যাত্রায় এগিয়ে যান। এখন আসুন আমরা আমাদের পূর্ব বংশধর এবং তাদের সৃষ্টিকর্তা যিনি তাদের বিচারক হয়েছিলেন তাদের মধ্যকার কথোপকথন শুনি। মাবুদ আল্লাহ আদমকে ডেকে বললেন, তুমি কোথায়? তিনি বললেন, বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনেছি, কিন্তু আমি উলঙ্গ, তাই ভয়ে লুকিয়ে আছি। তখন মাবুদ আল্লাহ বললেন, তুমি যে উলঙ্গ সেই কথা কে তোমাকে বলল? যে গাছের ফল খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম তা কি তুমি খেয়েছ? আদম বললেন, যে স্ত্রীলোককে তুমি আমার সঙ্গী হিসেবে দিয়েছ সেই আমাকে ওই গাছের ফল দিয়েছে আর আমি তা খেয়েছি। তখন মাবুদ আল্লাহ সেই স্ত্রীলোককে বললেন, তুমি এ কি করেছ? স্ত্রীলোকটি বললেন, ওই সাপ আমাকে ছলনা করে ভুলিয়েছে আর সেই জন্য আমি তা খেয়েছি। পয়দায়েশ 3:9-13। কেন আল্লাহ আদম ও হাওয়াকে প্রশ্ন করলেন? তিনি প্রশ্ন করেছিলেন সেই একই কারণে যে জন্য পিতামাতারা তাদের অবাধ্য সন্তানদের প্রশ্ন করে থাকেন, এমনকি যখন পিতামাতারা জানেন যে তার সন্তান কি করেছে। আল্লাহ চেয়েছিলেন যেন আদম ও হাওয়া তাদের গুনাহ ও দোষকে চিহ্নিত করে। যাই হোক, গুনাহ স্বীকার করার পরিবর্তে প্রত্যেকেই একে অন্যকে দোষ দিতে চেষ্টা করল। আদম আল্লাহ এবং হাওয়াকে অভিযুক্ত করল, এটি আমার দোষ নয়, যে স্ত্রীলোককে তুমি আমায় দিয়েছ এটা তার দোষ। হাওয়া সাপকে দোষারোপ করল, সাপ আমাকে প্রলোভন দেখিয়েছে। যেহেতু তারা মানুষ, রোবট নয়, তাই আল্লাহ প্রত্যেককে তাদের কাজের জন্য দায়ী করলেন। তাদের নিজেদের ছাড়া অন্যকে দোষ দেওয়ার কিছুই ছিল না। দিলে গুনাহের টান বোধ করলে কেউ যেন না বলে আল্লাহ আমাকে গুনাহের দিকে টানছেন। কোনো খারাপই আল্লাহকে গুনাহের দিকে টানতে পারে না, আর আল্লাহও কাউকে গুনাহের দিকে টানে না। মানুষের দিলের কামনাই মানুষকে গুনাহের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে। তারপর কামনা পরিপূর্ণ হলে পর গুনাহের জন্ম হয়, আর গুনাহ পরিপূর্ণ হলে পর মৃত্যুর জন্ম হয়। ইয়াকুব 1:13-15। তাদের সৃষ্টিকর্তার পরিকল্পনা অনুসরণ করার পরিবর্তে আদম ও হাওয়া তাদের নিজেদের ইচ্ছাকে অনুসরণ করল, যা তাদেরকে গুনাহ এবং মৃত্যুর পথে পরিচালিত করল। হাওয়া ইবলিস দ্বারা প্রলোভিত ও প্রতারিত হয়েছিল। আদম যাকে আল্লাহ নেকিবদী জ্ঞানের গাছের ফল খেতে নিষেধ করেছিলেন সে জেনে শুনে তার সৃষ্টিকর্তার অবাধ্য হতে সিদ্ধান্ত নিল। আদম ছলনায় ভোলেননি, কিন্তু স্ত্রীলোক সম্পূর্ণভাবে ভুলেছিলেন এবং আল্লাহর হুকুম অমান্য করেছিলেন। প্রথম তিমথীয় 2:14। ইচ্ছাকৃত হোক বা প্রতারিত হয়েই হোক উভয়ই দোষী, কিন্তু শুধুমাত্র যখন আদম সেই নিষিদ্ধ গাছের ফল খেল এবং কিতাবে বর্ণনা করা হয়েছে যে এতে তখনই তাদের দুজনের চোখ খুলে গেল। পয়দায়েশ 3:7। মানব জাতিকে ধার্মিকতার রাজ্য ও জীবন থেকে গুনাহ এবং মৃত্যুর অধীনে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ আদমকে দায়ী করেন, হাওয়াকে নয়। আল্লাহ আদমকে সুযোগ দিয়েছিলেন যেন সে মানব জাতির প্রধান হতে পারে, কিন্তু সেই মহান সুযোগের মধ্য দিয়ে মহা দায়বদ্ধতা আসল। আদমের গুনাহ আমাদের প্রত্যেককে কলুষিত করেছে, কিন্তু আমরা আমাদের নিজেদের পছন্দের জন্য তাকে দোষ দিতে পারি না। আমাদের প্রত্যেককেই নিজের বিষয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। রোমিও 14:12।